জিলানি জিলানি গোসেপা জিলানি 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 বরবীর জিলানি ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানি, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আজকেও ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য নতুন কিছু মুখ নিয়ে উপস্থিত হয়েছি, নতুন মোবাল্লিগ নিয়ে উপস্থিত হয়েছে। তো আজকে আমাদের যেই অনুষ্ঠানের বিষয় সেটি হচ্ছে গৌসে পাকের আলকাবাদ, অর্থাৎ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কে ওনার যেই উপাধিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা সেগুলো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আমাদের সাথে আজকে আমাদের মোবাল্লিক হিসেবে আছেন আরফাত ভাই এবং আমাদের লিয়াকত ভাই, এবং নাতকা হিসেবে আমাদের নাসির ভাই আছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আপনাদেরকে মাদানী ফুল আমাদের মোবাল্লিকগণ দেবেন এবং নাতকা আপনাদেরকে নাত শোনাবেন। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দরুদ শরীফের ফজিলত দিয়ে অনুষ্ঠানটি শুরু করি। আল্লাহ তাআলা শেষ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। দর্শক, আমাদের উচিত হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বদা দরুদ শরীফ পাঠ করতে থাকা এবং দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ দরুদ শরীফ পড়তে থাকা। এর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই উজ্জ্বল হবে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি কয়েকটি প্যাকেজ নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজকেও আমরা সেই প্যাকেজগুলো নেব, আপনাদেরকে দেখাবো বিভিন্ন মাজার জিয়ারত সম্পর্কে। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাতে পাক শুনে নিই, ইনশাআল্লাহ এরপর আমরা আলোচনায় আসবো।
আসুন প্রিয় বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব হাসিলে নিতে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব হাসিলে নিতে পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দোরে যাবো কেমন করে, প্রিয় মদিনা দোরে যাবো কেমন করে, তাইবা বহু দোরে আকা তাইবা বহু দোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দোরে যাবো কেমন করে, তাইবা বহু দোরে আকা তাইবা বহু দোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশাই তাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশাই তাকি যাব সোনার মদিনায়, মনের বেতা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়, মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উসর জোরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালা, উসর জোরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালা, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমার চুয়া পেলো যারা হলো সবাই দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। তোমার চুয়া পেলো যারা হলো সবাই দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। আমল নামায় নাই যে কিছু লজ্জে মরি আমি, দাতা হতে দয়া ছাড়া, দাতা হতে দয়া ছাড়া চাইব কি আর আমি। তেবা বহু দূরে আকা, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে, তাইবা বহু দূরে আকা, মদিনা বহু দূরে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, যদিও মদিনা দূরে, কিন্তু আশিকদের কাছে মদিনা খুবই নিকটে, এবং যার উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হবে সে অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি খুব দ্রুত বিনা বাধায় মদিনা শরীফ পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বার বার হাজিরি নসিব করুক, বা আদব হাজিরি নসিব করুক। দর্শক, আজকে যে আমাদের বিষয় হচ্ছে গৌসে পাকের আলকাবাত, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে উপাধিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। প্রথমে আমি আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, আরফাত ভাই, আলকাবাত বা উপাধি এই জিনিসটা সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদেরকে বলতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি ওলিদের সরদার, যাকে গৌসুল আজম, আমরা সকলেই ওনার মশহুর লকব এটাও জানি, সৈয়দুল আউলিয়া। তো ওনার লকব নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। তো লকব এটার বিষয়ে যদি বলতে যাই, আমরা কোনো মানুষকে যখন জানি হয়তো ওনার নাম দ্বারা জানি, নয়তো কুনিয়াত দ্বারা জানি, নয়তো লকব দ্বারা জানি। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের মানে চ্যানেল দর্শক যারা দেখছেন, এটা কীরকম যে একটা নাম বলছে, আবার কুনিয়াত বলছে, আবার লকব বলছে, তো এটা একটু জানার বিষয়। স্বাভাবিকভাবে মনে করুন, নাম যখন কোনো ব্যক্তি দুনিয়ায় আগমন হয় তখন তার মা বাবা দাদা ইত্যাদি তাদের নাম দিয়ে থাকে। তো নামটা কেউ কিন্তু স্বাভাবিকভাবে নিজে দেয় না, নাম বেশিরভাগ মা বাবা ইত্যাদি দাদা দাদি এরাই কিন্তু দিয়ে থাকে। আচ্ছা, এরপর নামের বিষয় তো আমরা সবাই জানি, নাম এভাবে হয়ে থাকে স্বাভাবিকভাবে। আর কুনিয়াত যেটা আছে, আমরা অনেক সময় শুনি অনেকের নাম এভাবে শুনি, অনেককে এভাবে ডাকা হয়, যেমন কি সাহাবি এদের মধ্যে যদি দেখি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা, আবু শব্দ দিয়ে, অথবা যদি দেখি উম্মুন, যেমন কি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে আবু শব্দ দিয়ে, অথবা উম্মুন দিয়ে, অথবা ইবনুন দিয়ে, অথবা ইবনাতুন দিয়ে, এরকম যদি কোনো নাম আমরা দেখতাম, যেমন কি ইবনে সিনা, এটাও আমরা শুনে থাকি। তো এভাবে আমরা
ইবনে আরবি,
হ্যাঁ ইবনে আরবি, তো এই যে আমরা ইবনে দিয়ে অথবা ইবনাতুন দিয়ে অথবা উম্মুন দিয়ে আবুন দিয়ে যেগুলো হয়ে থাকে, তো এগুলো হচ্ছে কুনিয়াত। কুনিয়াতের মধ্যে যেহেতু কুনিয়াতের কথা আসছে, একটা কুনিয়াত এটাও বলে দিই,
কুনিয়াত মানে হচ্ছে বাংলাতে,
হ্যাঁ এটা উপনাম,
উপনাম বা উপাধি,
হ্যাঁ না উপাধি না
উপনাম,
এটা উপনাম।
আচ্ছা,
কুনিয়াত অনেক অনেকে নিজেও রাখতে পারে, যেমন আমির আলী সুন্নাতের দামাত বারকাতুল্লাহ আলাইহির কুনিয়াত হচ্ছে আবু বিলাল। আমরা হয়তো অনেকেই জানি যারা নাম পুরোটা স্টাডি রয়েছে, আবু বিলাল। তো হযরত খিজির, আমরা যাকে খিজির হিসেবে জানি, এ খিজিরটা কিন্তু ওনার নাম না, ওনার কুনিয়াত হচ্ছে আবুল আব্বাস। আচ্ছা, তারপর বালিয়া হচ্ছে ওনার নাম, আর বিন মালাকান, মালাকান হচ্ছে ওনার পিতার
নাম,
আর খিজির হচ্ছে ওনার লকব।
আচ্ছা,
আমরা খিজির যেটা জানি
উপাধি,
হ্যাঁ এটা হচ্ছে লকব উপাধি। আচ্ছা, ওনার এই উপাধি কেমনে পেল, লকবের বিষয়ে আসছি, শুধু এখানে এটা বলে দিই, এ খিজির এটা কেমনে, উনি যেখানে যায় সেখানে আল্লাহ তাআলা ওনাকে এমন একটা পাওয়ার দিয়েছে সেখানে সবুজ হয়ে যায়।
আল্লাহু আকবার, সবুজ তরতাজা গাছ সেখানে জন্মে।
এটা এটা যখন আসছে একটা আল্লাহর ওলিদের কারামত নিয়ে একটা কথাও বলে ফেলি, আমরা সকলেই জানি হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার নির্দেশে, যেটা কোরআনে পাকে এই ঘটনাটা এসেছে, আল্লাহ পাকের নির্দেশে হযরত খিজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোলাকাত করতে গিয়েছিলেন। তো ওখানে যে গিয়েছিলেন, তিনি সাথে একটা মৃত মাছ নিয়ে গিয়েছিলেন, মৃত মাছ, আল্লাহ তাআলা বলেছেন ওকে ভাজা মাছ নিয়ে যেতে। আর নিদর্শন এটাই ছিল, এই ভাজা মাছ মৃত মাছ যেখানে জীবিত হয়ে যাবে। দেখেন, আমরা বলি বলিরাম অলিরা, অনেকে মানে এটা ধারণা অলিরা জীবিত করতে পারে, গোসে পাকের বিষয়ে যখন আমরা জীবিতের করার বিষয় বলি তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা কোরআনে পাকের ঘটনা এখন আমি যেটা বলছি। তো মূসা আলা নবীনা আলাইহিস সালাম ওই ভাজা মাছটা নিয়ে গিয়েছিল, আর যেখানে খিজির হযরত আবুল আব্বাস বালিয়া বিন মালাকান খিজির, তিনি যেখানে অবস্থান করেছিলেন সেখানে আপনার এটা এমন একটা ফজিলত, সেখানে সবুজ হয়ে গিয়েছে, এবং সেটা দুই সমুদ্রের মাঝখান, অর্থাৎ একটা মিলিত, দুই সমুদ্রের মিলিত হওয়ার জায়গা, কোরআনে পাকে মাজমাউল বাহরাইন এভাবে বলা হয়েছে। তো সেই স্থানে আপনার বলা হচ্ছে ওই মাছ যখন সেখানে সেই স্থানে গেল, সেই মাছটা জীবিত হয়ে গেল।
আচ্ছা,
তো এটার অনেক তফসির তো রয়েছে, ওলামায়ে কেরাম ব্যাখ্যা এখানে করেছেন, এটা হচ্ছে আল্লাহর ওলিকে আল্লাহ তালা সেই কারামত দিয়েছেন খিজির আলাইহিসসালামকে, ওনাকে আল্লাহ তালা এমন পাওয়ার দিয়েছেন, ওনার মাধ্যমে দেখেন মৃত যেগুলো আছে সেখানে কি গাছ ইত্যাদি এগুলো সবুজ হয়ে যাচ্ছে, জীবিত হয়ে যাচ্ছে, ওই মৃত মাছ সেটাও জীবিত হয়ে গেল। তো এখন এই যে আমরা খিজির যেটা ওনার পেলাম সেটা লকব, তো লকব কি জিনিস, লকব হচ্ছে কোনো মানুষ থেকে কোনো কিছু প্রকাশ হয় যখন, এই প্রকাশের কারণে ওনাকে মানুষ সেই নামে ডাকে, ওনার মধ্যে একটা গুণাগুণ প্রকাশ পেল, এখন সেই নামে মানুষ তাকে ডাকা, এটা হচ্ছে লকব। যেমন কি এক্সাম্পল মনে করেন হযরত আবু হুরাইরা, ওনার কুনিয়াতটা কীভাবে হলো, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কী করেছেন, ওই বিড়ালছানা যখন দেখেছেন আবু হুরাইরা বলেছেন তখন, অর্থাৎ কোনো একটা মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছে। তো লকব, এ খিজা ইসলামের লকব যেটা, এটাও কিন্তু এভাবে, অর্থাৎ উনি যেখানে যায় সেখানে সবুজ হয়ে যায় বিদায়, এ খিজির লকবটা প্রকাশ পেয়েছে।
এখানে আমি আপনাকে একটা কথা বলতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে, যে আপনি বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে হুরায়রা মানে হচ্ছে বিড়াল, তো অনেকে আবু অর্থ বাবা, তো অনেকে অনেকে এটাকে বিড়ালের বাবা বলে থাকেন, মাযাল্লাহ এটা এমন নয়, এটা হচ্ছে বিড়াল ওয়ালা।
এখানে আপনি একটা ভালো কথা বলেছেন,
জিনিসটা
কুনিয়াত যেখানে ব্যবহার হয় সব সময় আবু শব্দের তো বাবা ব্যবহার হয় এমন না,
জি
অনেক সময় আবু শব্দ তো বাবা ব্যবহার হবে, যদি সন্তানের সাথে অথবা কারোর সাথে কোনো ব্যক্তির সাথে হয় আবু দিয়ে তখন বাবা হতে পারে, কিন্তু যখন আবু তুরাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যদি কুনিয়ান আল্লাহ রাসূল একদিন মহব্বত করে ডাকলেন, তো সেটা ওনাকে এটা কুনিয়াত হয়ে গেল আবু তুরাব। এভাবে আপনার যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা বললেন, তখন থেকে তিনি পছন্দ করলেন যে নিজের নাম কি আবু হুরায়রা, এটা কি প্রকাশ হয়ে
বিড়াল ওয়ালা।
হ্যাঁ, বিড়াল ওয়ালা। তো এখন এটা বলতে চাচ্ছি, তো খিজির তো এখন এটা বলার আমি এটা হচ্ছে আমার মূল মকসদ, যেটা লকবটা যেন বুঝি। আচ্ছা, এখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার কিন্তু লকব একটা দুইটা না, অনেক লকব,
জি
অনেক লকব। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা, আচ্ছা লকবটা কিভাবে প্রকাশ হচ্ছে আপনি দেখেন, আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিষয়ে যদি আমরা দেখি, ওনাকে সৈয়দুস সাকালাইন বলা হয়, আর সাকালাইনের বিষয়ে
অর্থাৎ
আমি বলছি সাকালাইন এটার মানে দুইটা ভারী বস্তু বোঝায়।
আচ্ছা,
তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামকে যেভাবে সৈয়দুস সাকালাইন বলা হয়, তো এভাবে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলার একটা লকব রয়েছে যেটাকে বলা হয় গৌসুস সাকালাইন।
আচ্ছা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী হিসেবে মানুষ এবং জিনের নবী, এবং আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মানব এবং দানবের, অর্থাৎ মানুষ এবং জিনের,
এদের কি গৌস। আর এরকম যে তিনি কি করেছেন জিনের মধ্যেও সেরকম যে সাহায্য করেছেন অনেক ঘটনা রয়েছে।
আচ্ছা,
অনেকে যারা আমার আমিরের সুন্নাত দামাত বারকাতুল আলী আর লিখিত রিসালাগুলো পড়েছেন তারাও হয়তো পেয়েছেন এটা, এরকম একটা ঘটনা রয়েছে যে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এলাকার একটা মহিলাকে এক জিনে নিয়ে গিয়েছিল।
আচ্ছা,
তো যখন নিয়ে গিয়েছিল তখন আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলার মুরিদ ছিল সেই মেয়ের বাবা, গোসেফাকের দরবারে চলে আসলে, চলে এসে গোসেফাকের দরবারে শিকায়ত করলেন। আমার গোসেফাক তাকে বলল তুমি এমন একটা জায়গায় যাও, খার্ক একটা নাম বলেছেন, এরকম এক স্থানে যেতে বলেছেন আর কিছু আমল বলে দিলেন। এখন তিনি কি করলেন, সেখানে গিয়ে ঠিক সে আমল করলেন, এরপর সেখানে জিনের বাদশা উপস্থিত, জিন না শুধু জিনের বাদশা উপস্থিত।
আচ্ছা,
জিনের বাদশা যখন উপস্থিত হলো, জিনের বাদশা তখন জিজ্ঞাসা করলো কেন ডাকা হলো নাকি, তো তিনি বললেন আমি গোসে পাকের মুড়ি। তারপর তিনি সমস্ত ঘটনা কুলে বললেন আমার গোসে পাক আমাকে পাঠিয়েছে, তুমি তোমাদের কি এরকম জিনে, অর্থাৎ যেগুলো কি আমার, অর্থাৎ আমার মেয়ে হারিয়ে গেল, এখন এটা আমাকে ব্যবস্থা করে দেন। তো তিনি তত্ত্ব নিলেন সেই জিনের বাচ্চা, দেখলেন কোন একটা জিন ওই মেয়েটাকে নিয়ে গেল। এখন এই জিনের বাচ্চা এটা যখন খবর পেল সেই জিনকে দেখে, তুমি এটা কেন করলা, যে যিনি গৌসের সর্দার ওনার শহর থেকে এরকম তুমি একটা মেয়েকে উঠে নিয়ে গেলে। তখন এটা যখন তুমি বললো আমার তো আমার ভুল হয়ে গেল, যে আমি আসলে সেই মেয়ের একটা মানে আকৃষ্ট হয়ে গিয়েছি সেজন্য আমি নিয়ে গেছি এরকম, সে তার বাহানা। এখন সাথে সাথে তার পক্ষ থেকে ওই জিনের বাসার পক্ষ থেকে তার জন্য শাস্তি নির্ধারণ করা হলো, তাকে শিরচ্ছেদ করা হলো, আর ওই মেয়েকে আপনার গোসে পাকের বৃত্তি দিয়ে দেওয়া হলো।
মাশাআল্লাহ, দর্শক আমরা আবারও আমাদের আরফাত ভাইয়ের কাছে আসবো, এবং খুব সুন্দর কথা আমরা শুনতে পেরেছি যে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে গৌসুস সাকালাইন বলা হয়, অর্থাৎ জিন এবং মানুষের যিনি গৌস, অর্থাৎ তাদের উপর যিনি ক্ষমতাবান। মাশাআল্লাহ দর্শক, আমরা আরেকটি বিষয় সম্পর্কে যেটা আলোচনা করেছিলাম, যে অনেক সময় আমরা ভুলভাবে এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, আমি যেটা আমরা ভুল মনে করি যে আবু হুরায়রা মানে হচ্ছে যে বিড়ালের বাবা বলে থাকে অনেকে মাযাল্লাহ, তো একজন সাহাবী সম্পর্কে এভাবে বলা সেটা অবশ্যই নিতান্ত একটি খারাপ, এবং এটা জিনিসটা ঠিক না। তো আমাদেরকে মনে করতে হবে যে সবসময় আবু এটির অর্থ সবসময় বাবা নয়, অনেক সময় ওয়ালা বোঝানো হয়, যেমন আবু হুরায়রা মানে হচ্ছে বিড়াল ওয়ালা, তিনি বেশি বিড়াল ছানা পুষতেন তাই ওনাকে বিড়াল ওয়ালা বলা হয়েছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর একটি লকব হচ্ছে, উপাধি হচ্ছে, ওনার উপনাম হচ্ছে, ওনাকে বলা হতো আবু তুরাব। একদিন তিনি মসজিদে শুয়েছিলেন, তো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তশরিফ আনলেন, তো যেহেতু মসজিদের মেঝেতে তিনি শুয়েছিলেন সেখানে ওনার শরীরের মধ্যে কিছু বালি, ধুলো বালি লেগেছিল, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো পরিষ্কার করতে করতে বললেন হে আবু তুরাব, অর্থাৎ হে ধুলোওয়ালা। তো এরপর থেকে তিনি সেটাকে পছন্দ করেছেন যে আমাকে সেই নামে ডাকা হোক।
ছেলে বাবু সাহাবা ইকরামরা আল্লাহু আকবার
জি
ওনারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জবানে যেটা বের হতো
জি
এত পছন্দ করতেন, এত পছন্দ করতেন। দেখেন এটা হয়তো আমার আপনার ক্ষেত্রে অথবা আমাদের মাঝে চাই দর্শক যারা দেখছেন আমাদের ক্ষেত্রে কেউ যদি বলে, যদিও বা আমরা সম্মান করি এরকম কোনো ব্যক্তি, আমাদের যেমন কারো উস্তাদ হোক অথবা টিচার হোক যাকে আমি সম্মান করি, আমাদের মা বাবা, এরকম একটা শব্দ বললে আমরা কিরকম বিহেভ করবো আমরা নিজেরা নিজেরা চিন্তা করি। কিন্তু ওনারা কিভাবে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করতেন সেটা ইনাদের এই বিষয়গুলো থেকে অনেক বিষয় তো রয়েছে, তার মধ্যে এটা একটা বিষয়, আল্লাহ রাসূলের জবানে যেটা বের হতো আবু তুরা বের হলো সেটাকে কবুল করে নিলেন, আবু হুরায়রা বের হলো সেটাকে কবুল করে নিলেন। এটা হচ্ছে ওনাদের ওই মহাব্বত, যে আমরা যে বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবকিছুর চেয়ে বেশি মা বাবা বলে সন্তান সন্ততি সবকিছুর চেয়ে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করা, তারই প্রমাণ হচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আমরা সুন্দরভাবে শুনেছি, দর্শক এখন একটু প্র্যাকটিস নেওয়ার সময় হয়ে গেছে, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি।
ওলি আল্লাহর বাংলাদেশ গাউস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ গাউস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলা নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আলা নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, বারো আউলিয়ার পুণ্য ও ধন্যভূমি চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশের মধ্যে সর্বপ্রথম যিনি আসেন তিনি হলেন প্রখ্যাত সাধক সুফি হযরত শাহ বদর রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর আমরা কতই না সৌভাগ্যবান যে মাজারে পাকের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে সেই মাজার যে মাজারের মধ্যে আরাম করছেন হযরত শাহ বদর রহমতুল্লাহি তাআলা আলাইহি। আসুন ওনার কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই আমরা। তার প্রকৃত নাম হচ্ছে মখদুম শাহ বদরউদ্দিন বদরে আলম জাহিদি, তিনি বদর শাহ নামেই বেশি পরিচিত। চট্টগ্রামে তার আগমনকাল সঠিকভাবে জানা যায়নি, কিন্তু ধারণা করা হয় যে 1400 শতাব্দীর প্রথম দিকে উনি চট্টগ্রামে আগমন করেন। তখন চট্টগ্রামের অবস্থা এখন যেরকম আছে সেরকম ছিল না, যেমন পুরো চট্টগ্রাম এখন আবাদ হয়ে গেছে, কিন্তু তৎকালীন যে চট্টগ্রাম ছিল সেটা পাহাড় পর্বত বন জঙ্গল হিংস্র জীবজন্তু এগুলোতে ভরপুর ছিল। হযরত বদর শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি চট্টগ্রামে এসে যে জিন পরি এরপর দানব ছিল এগুলোর কাছ থেকে এক চাটি অর্থাৎ মাটির প্রদীপ পরিমাণ জায়গা চেয়ে নেন। তারপর তিনি চাটি জ্বালানোর সাথে সাথে অর্থাৎ যে চেরাগ বা প্রদীপ আমরা আপনাদেরকে দেখাবো ফুটেজের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে চাটি বা চেরাগ মাটির প্রদীপ জ্বালানোর সাথে সাথে এসব জিন পরি আর যে দানবগুলো ছিল সেগুলো দূরেই সরে গেল। এভাবে তিনি জীবজন্তুর কবল থেকে এই স্থানটিকে মুক্ত করে আবাদ যোগ্য করে তোলেন। তিনি সর্বপ্রথম যে স্থানটিতে চাটি জ্বালিয়েছিলেন সেই স্থানটি আজও অব্যাহত আছে, বর্তমানে এখনও আছে, চট্টগ্রাম শহরের জামালখান এলাকায় এই স্থানটি অবস্থিত। আর চট্টগ্রামের সিটি কর্পোরেশন এই স্থানটিকে অতি মর্যাদার সাথে সংরক্ষণ করেছেন। এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এসে থাকেন চাটি জ্বালিয়ে চট্টগ্রাম শহরকে আবাদ করায়। গ্রামের আদি যে নাম সেটি হচ্ছে চাটিগা। হযরত বদর শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশ সম্পর্কে জানা যায় যে হযরত ইমাম শেহাবুদ্দিন মাক্কি তার পিতামহ ছিলেন আর তাদের আদি নিবাস ছিল আরবে। তো ওনার বাবার প্রায় 5 সন্তানের মধ্যে হযরত বদর শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিল সর্বকনিষ্ঠ এবং ছোটবেলা থেকেই তিনি তার বাবার কাছ থেকে জাহিরি আর বাতিনি শিক্ষা লাভ করেন। তিনি তার শিক্ষা জীবন সমাপ্ত করে ধর্ম প্রচার করতে করতে চট্টগ্রামে এসে হাজির হন। তিনি চট্টগ্রামে এসে প্রথমে সমুদ্র তীরে আস্তানা করতে চাইলে
স্থানীয় জনসাধারণ তাকে এখানে আস্তানা গড়ে তুলতে নিষেধ করেন, কারণ এখানে সমুদ্রের জোয়ার এসে পুরো এলাকা প্লাবিত করে তোলে। কিন্তু তিনি স্থানীয় জনসাধারণের কথায় কর্ণপাত না করে সেখানেই আস্তানা গড়ে তোলেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন হন। একবার দেখা গেল যে সমুদ্রের তীরের মধ্যে ঝড় তুফানের কারণে পানি যখন ওনার নিকট আসতে চাইল, তখন ওনার আঙ্গুলের ইশারে সে পানিটা সরে গেল। এটা আল্লাহ তাআলার হুকুম ছিল। তো তখন থেকে উনি ওনার সেই ফুয়েজাত, ওনার যে বরকত, ওনার যে কারামত, এগুলো সবার চোখে দৃষ্টিগোচর হতে লাগলো এবং অবশেষে তিনি চট্টগ্রামে যে স্থানে আস্থানে স্থাপন করে আল্লাহর ধ্যান এবং ধর্মপ্রচার করতেন সেই স্থানটি শহরের বক্সিরহাট এলাকায় অবস্থিত, অর্থাৎ আমরা যেখানে বর্তমানে আছি। তো এভাবেই উনি এখানে ছিলেন, এখানে উনি ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন এবং ওনার এখানে মাজার হয়েছে এবং বলা হয় যে ইনি কমবেশ 844 হিজরিতে অর্থাৎ 1440 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে ওফাত লাভ করেন, দুনিয়া থেকে বিদায় নেন। তো এভাবেই বিভিন্ন অলিয়া উলিয়ারা চট্টগ্রামে এসে চট্টগ্রামকে ধন্য করেছেন এবং ওনার ফয়েজাত, ওনাদের বরকত হাসিল করার জন্য অনেক ভক্তবৃন্দ, অনেক দর্শকরা এসে থাকেন, ভিড় করে থাকেন এবং নেক নিয়তে এসে ওনাদের নিয়তগুলো পূরণ করিয়ে থাকেন ওনাদের উসিলায়। আল্লাহ করিম আমাদের সবাইকে এই সকল বুজুর্গানে দিন, এই সকল আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
মাশাআল্লাহ দর্শক, আমরা হযরত সাইয়্যিদুনা বদর শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা ওনাদের ফুজাত আমাদেরকে নসিব করুক। দর্শক, লিয়াকত ভাইয়ের প্যাকেজ শুনেছি, আবার লিয়াকত ভাইয়ের কাছে আসছি যে লিয়াকত ভাই, যে আজকে আপনি আমাদেরকে মাদানী ফিকহ দিলেন। জি
মাশাআল্লাহ বাপু, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির লকব বা উপাধি নিয়ে আজকে আলোচনা। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি প্রসিদ্ধ বা বিখ্যাত যে লকব আমরা সবার কাছ থেকে শুনে থাকি সেটা হচ্ছে গৌসুল আজম।
জি,
বা বড় পীর। গৌসুল আজম নিয়েও অনেকের ইখতিলাফ হয়ে থাকে বা অনেকে মতবিরোধ করে থাকে। এটা ইনশাআল্লাহ বিশ্লেষণ আমার হুজুর করে দিবে যে গৌসুল আজম এটা কি আল্লাহ ব্যতীত অন্য কেউ হতে পারে কি না, এটাও ইনশাআল্লাহ আমার হুজুরে বিশ্লেষণ করে দিবে। কিন্তু গৌসুল আজম এটা গৌসে পাককে কেন বলা হয় বা এটার মিনিং কি? তো বলা হচ্ছে যে এমনিতে তো আমাদের গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির শান শওকত মর্যাদা অনেক উঁচুতে, যেটা আমাদের আকল বা বিবেক দ্বারা কখনো চিন্তা করা যাবে না। তো গৌস এটার মানে হচ্ছে যে ওই ওলির যুগে, অর্থাৎ যাকে গৌস বলা হয় তার যুগে সমস্ত ওলিদের যে সর্দার হয় এবং পুরো দুনিয়ার মধ্যে ওলিদের যে সর্দার হয় তাকে গৌস গৌস বলা হয়। তো গৌসুল আজম, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে গৌসুল আজম এই জন্যই বলা হয় যে আমার গৌসুল আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি সৈয়দুনা ইমাম হাসান আসকারি রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ইমাম মাহদি রদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যতজন গৌস দুনিয়াতে এসেছেন এবং আসবেন এবং ওনার যুগ এবং ওনার যুগ ব্যতীত যত গৌস এসেছেন এবং আসবেন সমস্ত গৌসদেরও গৌস, সমস্ত আউলিয়াদেরও আউলিয়া এবং সমস্ত মানে যতগুলো আল্লাহ পাকের ওলি আসবেন তাদেরও সর্দার হিসেবে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বিবেচিত করা হয় এবং আখ্যায়িত করা হয়। এজন্য ওনার নাম, ওনার একটা লকব গৌসুল আজম বলা হয়েছে এবং উনি এটাও বলেছেন যে আমার কদম হচ্ছে সমস্ত ওলিদের গর্দানের উপর। তো একজন আল্লাহর ওলি শেখ খলিফায়ে আকবর রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি অসংখ্যবার নবী পাক আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। তো উনি আরজ করছেন যে একবার আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তো স্বপ্নে যখন দেখলাম তখন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গৌসে পাক থেকে বলতে শুনেছি যে ওনার কদম নাকি সকল ওলিদের গর্দানের উপর, এটা কতটুকু সত্য? আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আব্দুল কাদের, যার খুলাসা বলছি যে আব্দুল কাদের যা বলেছে তা সত্য
মাশাআল্লাহ,
এবং কেনই হবে না, এজন্যই যে যে সে হচ্ছে সমস্ত ওলিদের কুতুব আর আমি হচ্ছি তার অভিভাবক।
আল্লাহু আকবার।
এজন্যই তার কদম সকল ওলিদের গর্দানের উপর, এজন্যই আমরা গৌসুল আজম গৌসে পাককে জানতে বলে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দরভাবে লিয়াকত ভাইয়ের কাছ থেকে আমরা শুনেছি যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কেন আমরা গৌসে পাক বলি এবং এই সেই গৌসে পাকের যে তাৎমিনিংটি উনি আমাদেরকে শোনালেন। আমরা আলফাবের কাছে বুঝি আসবে
বাপু। প্রথমে তো যেহেতু আমার লিয়াকত ভাই গৌসুল আজম নিয়ে কথা বলছেন, তো অনেকেই আসলে এটা বেশিরভাগ এতরাজ করে যে গৌস সাহায্যকারী, মানে সাহায্যকারী আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে বলা যায় কেন? যেহেতু আমরা সকলেই জানি সাহায্যকারী কোরআনে পাকেও রয়েছে যে মান আনসারি ইলাল্লাহ কওল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যারা হাওয়ারি সাহাবাগণ ছিল তারা বলেছেন যে নাহনু আনসারুল্লাহ। তো আল্লাহ তাআলা ছাড়া অন্যের নিকট সাহায্য চাওয়ার বিষয় আর সাহায্য করার বিষয় এগুলো অনেক কথা কোরআনে পাকে অনেক ঘটনা এসেছে। শুধু এখানে এই জিনিসটা ক্লিয়ার হতে রাখতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ক্ষমতা বলে যে কোনো বান্দা আল্লাহ তাআলা যে কোনো বলি নবীগণ তারা সাহায্য করেন এই বিষয়ে। তো এটা যখন একটা ক্লিয়ার অ্যাকসেপ্ট, তো একটা কথা হচ্ছে আমরা সকলে প্রত্যেকে যারা বিশেষ করে মাদ্রাসায় পড়ে বলেন মাদ্রাসায় পড়েনি সকলেই জানি আমরা ইমাম আজমকে কী বলি, ইমাম আজমও তো বলি, ওনার নাম আবু হানিফা। হ্যাঁ, এটা কিন্তু কুনিয়াত, নুমান বিন সাবিত নাম নাম। হ্যাঁ, তো আবু হানিফা এটা কিন্তু ওনার কুনিয়াত, ওনাকে আবার শুধু ওনাকে শুধু কুনিয়াত দিয়ে কিন্তু চিনে। তো এখন তো ওনাকে আমরা ইমাম আজম বলি, এটার উপর কোনো কি নাই আবার এতরাজ নেই, এটাকে সবাই বলি। তো যদি আজম শব্দ এটা বলার ক্ষেত্রে যদি কোনো এতরাজ হয় তাহলে তো ওনার উপরও এতরাজ হয়ে যাবে, ওনার উপরও এটা একটা প্রশ্ন এসে যাবে। তো আসলে কথা হচ্ছে তো এখানে গৌসে আদম যেটা বলা হচ্ছে এটা ওলামায়ে কেরামগণ এর অনেক কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এক তো এটা গৌসে আজম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলিগণের মধ্যে যারা গৌস রয়েছেন এক এক জামানার মধ্যে, তো একটা এগুলো আবার ওলামায়ে কেরাম জামানাকে বাক করেছে। তো আল্লাহর ওলিদের এগুলো হচ্ছে আমরা কোনো বাক করি নাই, হলো আল্লাহর ওলিদের সাথে যাদের সেরকম কী ছিল আল্লাহর ওলিদের সম্পর্কে বিস্তারিত ইলম যাদের ছিল তারাই কিন্তু এগুলো কী করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। আর এগুলো এখন না, এগুলো তখনকার জমানায়, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলাকে আগে থেকে, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলাকে যখন এসেছেন তার আগে থেকে তো অনেকে এটা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বলি আসবে যারা পুরো গৌসিয়তের কে হবে অর্থাৎ সরদার হবে। তো গৌসুল আজম রহমতুল্লাহ তাআলা অর্থাৎ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে কিন্তু আগেই অনেক বড় বড় আল্লাহর ওলিগণ এটা ঘোষণা দিয়ে গিয়েছেন। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছি তো গৌসে আজম যে তিনজন অর্থাৎ হযরত ইমাম হাসান আর এরপর হচ্ছে এনার পর থেকে কেয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলার আগ পর্যন্ত এই গৌসে আজমের যেই মাকামটা এটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনার হাতে ন্যস্ত থাকবে। আচ্ছা, এরপর যখন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আসবে ওনার হাতে ইনার এই মকামটা ওনার হাতে স্থানান্তর করা হবে। তো এটা কিন্তু ওলামায়ে কেরামগণ এর বিস্তারিত তফসিল করেছেন। তো এখন আজম শব্দ এটার বলার মধ্যে কোনো কি নেই, আসলে কোনো সমস্যা নেই, যদিও বা অনেকে না বুঝে বিভিন্ন প্রকার বলে। তো এক কথায় এখানে এক জিনিসটা যদি আমরা ক্লিয়ার করতে পারি যে কোরআনে পাকে যেভাবে আল্লাহ তাআলা নিজের জন্য রহিম শব্দ ইউজ করেছেন আবার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য রহিম শব্দ ব্যবহার করেছেন, এখানে আসলে যেটা এতরাজ করে এর মধ্যে বিষয়টা হচ্ছে এটা, মানে একই শব্দ কেন আল্লাহ তাআলার জন্য আবার কোনো উম্মতের জন্য এটা ব্যবহার করবে মাখলুকের জন্য? তো কথা হচ্ছে যেভাবে আমার রব তাআলা কোরআনে পাকে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য রউফুন রহিমুন আবার নিজের জন্য রউফুন রহিমুন আল্লাহ তাআলা ব্যবহার করেছে। তো যেভাবে রব তাআলার জন্য যখন ব্যবহার করেন সেটা হচ্ছে রব তাআলার শান অনুযায়ী
হিসেবে,
হ্যাঁ এটা রব হিসেবে, এটা কারো থেকে আল্লাহ তাআলা পাননি, আল্লাহ তাআলা নিজস্ব ক্ষমতা। আর যখন কোনো বান্দার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আমার রসুলের জন্য ব্যবহার করেছেন তার অর্থ হচ্ছে সেটা হচ্ছে আমার রসুলকে আল্লাহ তাআলা দান করেছেন রউফ রহিম। তো এটা আমার রসুলকে দান করেছেন সেই হিসেবে আমার রসুল রউফ রহিম। তো আমরা যখন গৌস শব্দ আল্লাহ তাআলার জন্য ব্যবহার করব তখন সেটা আল্লাহ তাআলার শান অনুযায়ী, কিন্তু যখন আমরা কোনো বান্দার জন্য কোনো আল্লাহর ওলির জন্য ব্যবহার করব সেটা হচ্ছে গৌসুল আজম বলি অথবা অন্য যেটাই বলি না কেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা বলে আমরা এটা যখন মেনে নিব তাহলে এর মধ্যে কোনো আর প্রশ্নবিদ্ধ হওয়ার কি নেই, সম্ভাবনা নেই। তো গৌসুল আজম নিয়ে তো আমরা বুঝে গেলাম, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলার কিন্তু আরও অসংখ্য আলকাবাত রয়েছে, এবং কি একটা আলকাবাত এসেছে আপনার কুতুবুল আক্তাব।
আচ্ছা
আচ্ছা, কুতুবুল আক্তাব আর সৈয়দুল আউলিয়া এটার বিষয় নিয়ে যদি আমি একটু করে বলতে যাই আমরা একটু আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন দুনিয়াতে আগমন করবে তখনের আমরা হয়তো অনেকে শুনেছি, কিন্তু এই কথার মধ্যে আমার গোসে পাককে যে এরকম মর্যাদা দিয়েছেন এটা এই কথার মধ্যে কিন্তু রয়েছে। সেটা কি? এটা সিরাতে গাউসে সাকালাইন কিতাবের মধ্যে এসেছে যে যখন আমার রসুল যখন গোসে পাক রহমতুল্লাহ তাআলা দুনিয়ায় আগমন করবে তখন ওনার ঘরে অর্থাৎ ওনার ঘরে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামদেরকে নিয়ে এসে এটা গোসে পাক রহমতুল্লাহ তাআলা আব্বাজানকে এই সুসংবাদ দিয়েছে যে ইয়া আবা সালেহ, হে আবু সালেহ, আতাকাল্লাহু ইবনান, আল্লাহ তাআলা তোমাকে এমন একজন সন্তান দান করবে, ওয়া হুয়া ওয়ালিয়ুন ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ তাআলা, সে ওয়ালি হবে, সে আমার মাহবুব হবে এবং আল্লাহ তাআলার মাহবুব হবে।
সুবহানাল্লাহ,
আমরা যে মাহবুব সুবহানি বলি, আল্লাহ তাআলার প্রিয় বলি,
এখান থেকেই বলি
আল্লাহ রাসূলের প্রিয় বলি, তো মাহবুব সুবহানি কিন্তু এই কথার মধ্যে কিন্তু এসে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আচ্ছা, তারপর ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কাশানি বাইনাল আমবিয়াই ওয়া রুসুলি, আর অতি সত্তর ওনার শান ওনার মর্যাদা আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে ওলিদের মধ্যে এমন হবে যেভাবে আমার রসুল বলছেন আমার শান নবীদের মধ্যে রসুলদের মধ্যে রয়েছে। তো তাহলে আমরা স্পষ্ট এই কথাটা যেটা গৌসে আজম দরমিয়ানে আউলিয়া চু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরমিয়ানে আম্বিয়া, আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নবীদের মধ্যে অনন্য, যার মর্যাদা
নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সেরকম আমার গৌসে
পাক, আমার গৌসে পাক রহমাতুল্লাহি আলাইহি, তো তিনি সাইয়্যিদুল আউলিয়া, কিন্তু এই সুসংবাদের মধ্যেও কিন্তু কি এটা ফুটে উঠেছে, কুতুবুল আক্তাব এটার মধ্যে কিন্তু ফুটে উঠেছে। এছাড়া তো অবশ্যই অসংখ্য ঘটনা রয়েছে। তো এক কথায় যদি বলতে যাই, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দ্বারা দণ্ড করেছেন সেটা আল্লাহ তাআলা বেহতর জানে। কারণ এক জায়গায় এরকম আমি পেয়েছি যে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই আল্লাহ তাআলার গোপন রহস্য থেকে তিনি একটা হচ্ছে গোপন রহস্য, তিনি নিজে একটা গোপন রহস্য। তো মানে আল্লাহ তাআলা কোরআনে পাকে বা আমরা অনেক সময় শুনি না যে আমি যা জানি তোমরা তা জানো না, আমার রসুল অনেক সময় বলেছেন আমি যা জানি সাহাবান তোমরা তা জানো না। তো আমার গোসে পাক এটা বললেন যে আমি কি সেটা আমার রব তাআলা জানো। তো আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা কি সে আমার গোসে পাকের শান আসলে কি সেটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহতর জানে, এটা আমার রব তাআলা ভালো জানে।
মাশাআল্লাহ, আমি আপনার কথায় আমার একটি কথা মনে পড়ে গেছে। হযরত ইবনে আরবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং বলা হয়ে থাকে যে আমরা অনেক সময় শুনেছি যে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে একজন ব্যক্তি এসেছিলেন যে উনি বলছেন যে আমার কোনো পুত্র সন্তান নেই। তো গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দোয়া করতে বললেন। তো গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার রুহানি দৃষ্টি দিয়ে তিনি চোখ বন্ধ করে দেখলেন যে ওনার নসিবে কোনো পুত্র সন্তান নেই। তখন তিনি বললেন যে তুমি এসে আমার পিঠের সাথে ঘষা দাও। তো তিনি কি করলেন, এটা কুদরতিভাবে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের ওরস থেকে নিজ থেকে একটা সন্তান ওনাকে ট্রান্সফার করে দিলেন। তো ওই সন্তানটিকে অনেকে বলে থাকেন যে তিনিই হচ্ছেন ইবনে আরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই ইবনে আরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একদিন তিনি আল্লাহ তাআলার অনেক বড় একজন উঁচু মাপের একজন বুজুর্গ ছিলেন। তো তিনি একদিন মোরাকাবাতে বসে দেখলেন যে ওনার খেয়াল আসলো যে আমি কোন আল্লাহর ওলি, কোন স্টেপের মধ্যে আছেন, কোন মর্যাদায় আছেন আমি একটু দেখি। তখন ইবনে আরবী রহমতুল্লাহ তাআলা আলাইহি মোরাকাবা করলেন। তিনি প্রথমে মনে করুন হযরত বাইয়াজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির মকান ওনার আস্তান আল্লাহ তাআলার কাছে মর্যাদা করতে তিনি দেখার জন্য মোরাকাবা করলেন। তিনি আল্লাহ তাআলা তাকে দেখালেন। এরপরে তিনি দুরাকাত শুকরিয়ার নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে তিনি আরেকজন বুজুর্গ অর্থাৎ মনে করুন হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির মকান স্থান সম্পর্কে দেখলেন, স্তর সম্পর্কে দেখলেন মোরাকাবা করে। তো তিনি সেটাও দেখতে পেলেন। এভাবে তিনি অনেকজন দেখলেন। তো হঠাৎ করে ওনার খেয়াল আসলো যে আমি আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মকান কতটুকু সেটা দেখি। তখন তিনি মোরাকাবা করলেন, কিছু দেখতে পেলেন না। এরপরে তিনি আবার মোরাকাবা করলেন, কিছু দেখতে পেলেন না, পেরেশান হয়ে গেলেন। তিনি প্রায় 16 থেকে 17 বার পর্যন্ত বা 17 দিন পর্যন্ত তিনি মোরাকাবা করেছেন। তো এরপরেও তিনি কোনো দেখেননি, গোসে পাকের স্তর কতটুকু তিনি দেখতে পেলেন না। তো তিনি একটু পেরেশান হয়ে গেলেন যে কেন আমি দেখতে পেলাম না, বা সবার তো দেখেছি কিন্তু ওনারটা কি কেন দেখতে পাইনি। তো তখন উনি কী করলেন, ওনার উনি যখন ঘুমালেন তখন গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্বপ্নের মধ্যে তশরিফ এনে বললেন যে আপনি দেখেছেন, ঠিক আছে, যাদেরকে দেখেছেন
যাদের স্তর দেখেছেন তাদের থেকেও আমার স্তর তো অনেক দূরে, তাই আপনি আমাকে দেখতে পাননি। তো এরপরে ওনার ওনার বুঝে আসলো এবং উনি শুক্রিয়া আদায় করলেন। তো গোসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহির স্তর আল্লাহ তাআলাই জানেন, যে আমরা আপনার কাছ থেকে শুনেছি যে আল্লাহ তাআলাই ভালো জানেন উনি কি বা ওনার স্তর কতটুকু। যাই হোক, গোসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মুরিদ আমাদেরকে বানিয়েছেন ওনার যুগে, যে আমরা ওনার গোসিয়াদের যুগে যে আমরা এসেছি, আমরা ওনার মুরিদ হওয়ার সৌভাগ্য লাভ করেছি, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি তোফা, আমাদের জন্য বড় এহসান। ইনশাআল্লাহ দুনিয়াতে যেভাবে আমরা গোসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ছায়ার নিচে আছি, ওনার দামানের নিচে আছি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা ওনার ছায়ার নিচে থাকব।
জি, যখন আমরা গোসবাক রহমতুল্লাহ তাআলা এর এই কালামটা আমরা শুনি, মুরিদি লা তাখফ আল্লাহু রাব্বি, জি, অনেক আনন্দ লাগে। জি, আমার গোসবাক রহমতুল্লাহ তাআলা এর মুরিদের জন্য যে কেমন সুসংবাদ দিলেন।
জি,
আমরা তো এমন পীর পেয়েছি, এমন গোস পেয়েছি, আমাদের কিন্তু এটা গোসে পাককে সেবাও কিন্তু স্মরণ রাখা দরকার,
রাখা দরকার,
সেবা কিন্তু গোসে পাকের শুক্রিয়া করা দরকার।
জি মাশাআল্লাহ। তো গোসে পাকের শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব? এভাবে আদায় করব যে আমরা ওনার নকশে কদমে চলবো, অর্থাৎ তিনি যেভাবে বলেছেন, অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবো আমরা, হুজুর পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করবো, গোসে পাক এবং বিশেষ করে সকল আউলিয়া কেরামের ভালোবাসা আমরা অন্তরে রাখবো ইনশাআল্লাহ। এর দ্বারা গোসে পাকের নকশে কদমে আমরা চলতে পারবো।
আমার গোসে পাক এটাই বলেছেন যে আমার মুড়ি না তখ ভয় পেয়ে না, আল্লাহ রব্বি,
আল্লাহ
আল্লাহ তাআলা আমার। তো এখানে আমি এটা বলতে চাচ্ছি, আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা নিজের মুরিদদেরকে এটা বলে দিলেন, তোমরা ভয় পেয়ে না, অর্থাৎ পরকালের বিষয়ে ভয় পাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু নিরাশ হয়ে যায় না, যেভাবে আল্লাহ তাআলা বলেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে না। তো আমরা অনেক সময় হয় কি, একেবারে মানে দুনিয়ার মধ্যে অনেক সময় গুনাহের কারণে, ইত্যাদির কারণে, অথবা বিভিন্ন যখন খৌফ ইলাহি তখন একেবারে ভয় কি হয়ে যায়। তো কোনো কিছুর বিষয়ে যেরকম হোক, যখন গোসে পাকের মুরিদ হয়ে যাবে তখন বাস আপনি যদি গোসে পাক রহমতুল্লাহ তাআলার এই তরিকা থেকে যেভাবে আপনাকে বলা হয়েছে সেভাবে যদি চলেন, তাহলে ইনশাআল্লাহ কোনো ভয়ের ইনশাআল্লাহ দরকার নেই। লা তাখাফ আল্লাহ রাব্বি, আমার গোসে পাক যেভাবে বলেছেন ইনশাআল্লাহ আখিরাতে আমরা সেভাবে ইনশাআল্লাহ গোসে পাক পিছনে পিছনে জানাতে চলে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো নেব, এরপর ইনশাআল্লাহ আবার অনুষ্ঠানে ফিরে আসবো। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান সত্তর দিশারি গাউসে জিলানি, মাশাআল্লাহ অনুষ্ঠানটি দেখা সৌভাগ্য হচ্ছে, অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠান দেখে আমি গাউসে পাক সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ অনুষ্ঠানের হোস্ট রাশিদ বাপুকে এবং মাদানী চ্যানেলের সকল কলা কৌশলী এবং মোবাইল লিগকে,
আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে এবং এর সদকায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেন আমাদের নাজাতের একটি ব্যবস্থা হয়ে যায়। জি, পরবর্তী কল।
মোহাম্মদ আলামিন, নারায়ণগঞ্জ থেকে, আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা।
জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এই কয়েকটি লাইন ইনশাআল্লাহ আমাদের নাসির ভাইয়ের কাছ থেকে শুনবো, সোনার মদিনা এবং প্রাণের মদিনা।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, তোমার বুকে জীবের লামিনি সদাই এসেছে, তোমার বুকে জীবের লামিনি সদাই এসেছে, ওরে অদম বলে কেমন করে যাব মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না।
আচ্ছা একটা প্যাকেজ আছে, এখন আমরা প্যাকেজটা নেব, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা ওমর বাজ্জাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, জুমার দিনে আমি হযরত সাইয়েদুনা গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে জামে মসজিদের দিকে যাচ্ছিলাম। আমার অন্তরে এই খেয়াল আসলো যে আজকে কি আশ্চর্য ব্যাপার, এর আগে যখনই আমি আমার মসজিদ গাউসে পাক রহমতুল্লাহি তাআলার সাথে জুমার মসজিদে আসতাম, তখন সালাম ও মুসাফাকারীদের ভিড় হয়ে যেত, ভিড় এতই বেড়ে যেত যে সামনে অগ্রসর হওয়া কষ্টকর হয়ে পড়ত। কিন্তু আজ কেউ সালাম মুসাফা দূরের কথা চোখ তুলেও তাকাচ্ছে না। আমার অন্তরে এই খেয়াল আসার সাথে সাথে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আমার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। এরপর লোকেরা দলে দলে মুসাফা করার জন্য আসতে লাগলো, এমনকি আমার আর আমার মসজিদ গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মধ্যে এক জটলা সৃষ্টি হয়ে গেল, অত দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তখন পুনরায় আমার ইচ্ছা জাগলো যে এর চেয়ে তো আগের অবস্থাতেই ভালো ছিল। আমার মনে এই ইচ্ছা জাগার সাথে সাথেই তিনি রহমতুল্লাহি তাআলা আলী আমাকে বললেন, হে ওমর, তুমি তো ভিড়ের চাহিদা পোষণ করেছিলে, তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়, আমি ইচ্ছা করলে মানুষের মনকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি আর ইচ্ছা করলে তা দূর করে দিতে পারি। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে রোশন জামির বলা হতো না, ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ আসবো। তো এখন আমরা একটি মানকাবাত শুনবো ইনশাআল্লাহ নাসিরের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসছে।
Ya Shahid-e-Ilan, Ya Shahid-e-Ilan, Ya Shahid-e-Ilan, Ya Shahid-e-Ilan, Auliya-Tere Gharb Tumi Ghaus-e-Azam Dastagir, Auliya-Tere Gharb Tumi গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম দস্তগীর, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান। তর তর করে কাফে জিনেরা নাম শুনে তোমার ইয়া গস, তর তর করে কাফে জিনেরা নাম শুনে তোমার ইয়া গস, তোমারি তো এমন প্রভাব, তোমারি তো এমন প্রভাব, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান। তুমি সকল পীরদের পীর, তুমি তো রওশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি তো রওশন জমির, মুত্তাকীদের ইমাম তুমি, মুত্তাকীদের ইমাম তুমি, ইয়া গাউসে আজম দস্তগীর, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান, ইয়া শহীদ ইলান। মাশরের ময়দানে সবাই দেখতে উঠবে বলে, মাশরের ময়দানে সবাই দেখতে উঠবে বলে, মারহাবা শত মারহাবা ইয়া গাউসে আজম দস্তগীর ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান। শুকরিয়া তোমার বাগদা দে ডেকে ছো ইয়া গো, এ গুনাহগার কে মেহমান বানিয়ে ছো ইয়া গো। শুকরিয়া বগদা দেখে ছো গো, গুনাগার কে মেহমান বানিয়ে ছো গো। তোমার মর যাদা খোদা এত বাড়িয়েছে গো, তোমার মর যাদা খোদা এত বাড়িয়েছে গো। অলিয়াদের তোমায় সুলতান বানিয়েছে গো, গুনাগার কে মেহমান বানিয়ে ছো গো। লা তাখাফ বলে হাশরের দিনে আসিও তুমি, লা তাখাফ বলে হাশরের দিনে আসিও তুমি, লা তাখাফ বলে হাশরের দিনে আসিও তুমি, যেভাবে দরায় হে বাণী শুনিয়েছো গো, যেভাবে দরায় হে বাণী শুনিয়েছো গো, সে গুনাহগার কে মেহমান বানিয়েছো গো। শাহে বাগদাদ দাওয়াতের প্রতি দয়ার দৃষ্টি, শাহে বাগদাদ এ শাহে বাগদাদ আতারের প্রতি দয়ার দৃষ্টি, দেখে শুন হাতে এসেছে গো, দেখে শুন হাতে এসেছে গো, সে গুনাগার কে মেহমান বানিয়েছো গো। শুকরিয়া তোমার বাগদা দেখেছো গো, শুকরিয়া তোমার বাগদা দেখেছো গো, গুণগান কে মেহমান বানিয়েছো
গোসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেন আমাদেরকে ওনার দরবারের মেহমান বানান, সেই দোয়া আল্লাহ তাআলা দরবারে করছি, এবং বাদব যেন ওনার দরবারে হাজির নসিব হয়, সেই দোয়া আল্লাহ তাআলা দরবারে। দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি, আমাদের লেখকদের কাছে আসবো। যে লেখক ভাই,
বাপু, আমার প্রিয় পীরানে পীর, পীরে দস্তগীর, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পীরে লাসানি, কিন্দিলে নুরানি, শাহবাজে লা মাকানি, শেখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর একটি লকব হচ্ছে রওশন জমির।
জি,
রওশন জমির এর অর্থ কিছুটা এমন এসেছে যে অন্তরের খবর আল্লাহ পাকের দানক্রমে জানেওয়ালা।
মাশাআল্লাহ,
আল্লাহ পাকের দানক্রমে অন্যের দিলের খবরকে জেনে নেওয়া।
জি,
তো এটা উপাধি কেমনে হয়েছে? এর কিছু ঘটনা এভাবে এসেছে যে একবার একজন বুজুর্গ হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি আমার গোসে পাক আলী রহমার মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে উনি মাদ্রাসা থেকে বের হতে দেখলেন, অন্তরে অন্তরে এই ইচ্ছা পোষণ করলেন যে আহ, যদি গোসে পাকের হাতে যে লাঠি মুবারক আছে এটা দিয়ে যদি কোনো কারামত উনি দেখিয়ে দিতেন, অন্তরে অন্তরে এই ইচ্ছাটা করতেছেন। গোসে পাক আলী রহমা ওনার হাতে যে লাঠি মুবারক ছিল ওনার, তো সেটা কি করলেন, উনি মাটির মধ্যে গেড়ে দিলেন। মাটির মধ্যে গেড়ে দেওয়ার সাথে সাথে ওই লাঠি মোবারক এর থেকে নুরানি আলো বের হতে থাকে।
আচ্ছা,
তো এটা এমনভাবে প্রজ্বলিত হয়ে গেল সেটা যে লাঠি সেটা কেউ বোঝার আর কোনো ক্ষমতা রইল না। তো উনি সেই কারামত দেখিয়ে আবার ওই লাঠিটি উপরে ফেললেন, আবার নিয়ে ফেললেন। তো উনি বললেন, হে আব্দুল মালিক, তুমি তো এটাই চেয়েছিলে না, আর আমি তোমার ইচ্ছা পোষণ অর্থাৎ পূরণ করে দিলাম। তো এই থেকেও ওনার একটা লকব এটা এসেছে যে রওশন জমির। তো এই রওশন জমির থেকে আরেকটি ঘটনা এভাবে এসেছে, একবার ইমাম শায়েখ আবুল বাকাহ মুকাব্বিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি আমার গোসপাক আলী রহমার মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো উনি অন্তর অন্তরে চিন্তা করলেন যে এই শেখ, এই অনারবির কালাম তো আমি কখনো শুনি নাই, গিয়ে দেখিয়ে ইনি কি বলতেছেন। তো আমার গোসেপাক আলী রহমা উনি অনারবি ছিলেন, আরবি ছিলেন না, কিন্তু ওনার আরবিগুলো এমন উঁচু মাপের ছিল যে আরবিরাও হয়রান হয়ে যেত, অর্থাৎ ওনারা দেখে আশ্চর্য হয়ে যেত যে ইনি কেমন মানে আলিম বা কত বড় মাপের আল্লাহর বলি। তো ওনার কাছে দেয় গোসিও আমরা দেখি যে যেটা পড়লে অনেকের আরবিও বুঝে এসে যায়, যে আরবিও সহি হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে ওই বুজুর্গ আবুল বাকা মুকাব্বিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আমার গোসেপাক আলী রহমার মজলিসের মধ্যে বসলেন, যে এটা চেক করার জন্য যে উনি কেমন কালাম করে, কেমন ওনার বয়ান, এটা চেক করার জন্য বাপু, বলতেছে আমি তো আগে কখনো এই অনারবির বয়ান শুনি নাই। উনি যখন মাদ্রাসার মধ্যে প্রবেশ করলেন, মজলিসের মধ্যে বসলেন, আমার গোসেপাক তখন বয়ান করছিলেন। তো বয়ান করতে করতে উনি প্রবেশের সাথে সাথে বয়ান থামিয়ে দিলেন, আর থামিয়ে দেওয়ার সাথে সাথে ওনাকে ইশারা করে বললেন, ওনাকে ইঙ্গিত করে বললেন, হে আবুল বাকা, তুমি আমার মতো অনারবির বয়ান শুনতে এসেছ, তুমি কি আমার মতো অনারবির বয়ান শুনবে? উনি তো হতবাক, আরে আমি তো এগুলো কিছুই বলি নাই, হ্যাঁ আমি তো ওনার যে বয়ান শুনতে এসেছি বা ওনাকে চিনি না, ওনাকে কখনো জানি না, চিনি না, ওনার বয়ান শুনি নাই। তো উনি যখন এটা শুনলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জবানে পাক থেকে, তো উনি কাছে গেলেন, ওনার সামনে হাজির হলেন। তো বসে পাক কি বলতেছেন, এটা মানে খুবই ভয়ের একটা কথা, বলতেছে হে আবুল বাকা, তুমি যদি এখানে না আসতে তুমি কিন্তু ধ্বংস হয়ে যেতে, আল্লাহ পাক আমাকে জানিয়েছে যে তুমি ধ্বংস হয়ে যেতে, এজন্য আল্লাহ পাক তোমার মোড়টা এদিকে ঘুরিয়ে দিয়েছে যাতে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে নিজের তকদিরকে পরিবর্তন।
মাশাআল্লাহ,
আচ্ছা এখান থেকে কেন এটা বোঝানো হয়েছে? এখানে বলা হচ্ছে যে নোট এটা এসেছে যে যারা আল্লাহ পাকের ওলিদেরকে চেক করার জন্য যায়, আল্লাহ পাক তাদেরকে হালাক করে দেয়, বরবাদ করে দেয়। তো এই জন্য বলা হচ্ছে আল্লাহ পাকের ওলিদেরকে চেক করা যে উনি কত মাপের, বা ওনাকে বিচার করা, বাজ বিচার করা, এগুলো থেকে যাতে আমরা নিজেকে হিফাজত করি। কেননা গোসে পাক আলী রহমানের অন্তরের খবর জেনে গিয়েছে যে উনি চেক করার জন্য এসেছে যে উনি কত বড় মাপের আল্লাহর বলি। তো এই জন্য আল্লাহর বলিদের যাদের আসলে হাকিকাতান আল্লাহর বলি আমরা জানবো, ইনাদেরকে বাজ বিচার করা থেকেও নিষেধাজ্ঞা এসেছে। এরপর আরেকটা যেটা আমরা কিছুক্ষণ আগেও কার আমার সম্পর্কে জেনেছি যে সাইয়েদুনা ওমর বাজ্জার রহমতুল্লাহি তাআলা আলাই, উনি গোসে পাক আলী রহমাত সাথে জুমার নামাজের জন্য যাচ্ছিলেন, তো গোসে পাকের পেছনে পেছনে যাচ্ছিলেন। তো উনি নিজে নিজে বলতে লাগলেন যে সবসময় তো গোসে পাক আলী রহমাত চারিদিকে মানুষজন দেখি সবাই দৌড়ে আসে, হাত চুমোর দেওয়ার জন্য ছুটে বেড়ায়, মুসাফা করার জন্য পাগল হয়ে যায়, তা আজকে কি অবস্থা? সাথে সাথে কোথা থেকে এত লোকজন এসে গেল আর এত ক্রাউড হয়ে গেল, এত ভিড় হয়ে গেল যে গোসে পাক আলী রহমা আর ওমর বাজ্জার রহমাতুল্লাহি সাথে যে ফাসলাটা ছিল না, দূরত্বটা ছিল না, ভিড়ের কারণে সেই দূরত্বটা হয়ে গেল। এখন উনি মনে মনে আবার বলতেছে আমি এটা কি ধারণা করলাম, এখন তো এত বেশি ভিড় হয়ে গেছে যে আমি ওনার ওনার কাছেই আর যেতে পারতেছি না। তো আবার গোসে পাক আলী রহমা ওনার দিকে তাকিয়ে বললো, হে ওমর, তুমি তো এটাই চেয়েছিলে যে এখানে যাতে ভিড় হয়ে যাক। দেখুন, এটা কিন্তু বলে নাই, মনে মনে ধারণা করেছে। তো গোসে পাক রহমাতুল্লাহি তাআলা একটি বাণী ওখানে বলেছে, বলছে হে ওমর শুনে রাখো, মানুষের অন্তর আমার হাতের মুঠোয়, মানুষের অন্তর আমার হাতের মুঠোয়, আমি চাইলে তারা তাদেরকে আমার কাছে আনতে পারি, আবার চাইলে তাদেরকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারি। এর জন্য কখনো এটা চিন্তা করো না যে এখন ভিড় নেই, এর মানে এটা যে আমার প্রসিদ্ধি কমে গেছে বা আমাকে তারা চিনে না বা আমাকে তাকে তাজিম করতেছে না। তো এটা এটা দ্বারাও বোঝা যায় যে উনি হচ্ছেন রওশন জামির। এরপর আরেকটি ঘটনা এভাবে এসেছে হযরত শাইখ আবু মুহাম্মদ আল জুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো উনি ওনার ঘরের মধ্যে খাবারের কিছু ছিল না, দারিদ্রতার মধ্যে ছিল। তো উনি গৌসিয়াতের দরবারে এসেছেন অভিযোগ করতে বা বলতে, আরজ করতে যে আমার তো খাবারের কিছু না, আপনি ব্যবস্থা করে দেন। তো আমার শেখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি হাম্বলি, আমার গোসে পাক হাম্বলি ছিলেন, তো উনি যখন উনি আসলেন সালাম প্রদান করলেন, শেখ আবু মুহাম্মদ আল জুনি রহমতুল্লাহি তাআলাহি গোসে পাক সালামের উত্তর প্রদান করলেন। তো উনি কিছু বলার আগেই গোসে পাক আলী রহমা বলতেছেন, হে শেখ, হে আবু মুহাম্মদ, খুদা আল্লাহ তাআলার খাজানার একটি খাজানা, কিছু বলে নাই, বলছে খুদা আল্লাহ পাকের খাজানার একটি খাজানা, আল্লাহ পাক যাকে বন্ধু বানিয়ে নেয় তাকেই নিয়ামত প্রদান করে। তুমি তো হতবাক, আমি তো এখনো কোনো অভিযোগই করি নাই, গোসে পাক এগুলো কেন বলছে? তো এখান থেকেও জানা গেল যে যারা আল্লাহ পাকের, গোসে পাক তো গোসে পাক, যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা আল্লাহ পাকের ওলি হয়ে যায়, তারা বান্দার দিলের খবরকেও জেনে নেয়। তো এখান থেকেও আমরা রওশন জামিরের অনেক প্রমাণ পেয়ে যাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটি রওশন জামিরের একটি অর্থ হচ্ছে আলোকিত অন্তর,
আলোকিত
আলোকিত অন্তর। দর্শক, আলোকিত অন্তর অর্থাৎ অন্তর কখন আলোকিত হবে? যখন সেই অন্তরের মধ্যে হিংসা, লোভ, লালসা, কুখেয়াল, কুধেন এগুলো থাকবে না, অহংকার থাকবে না, কিছু খারাপ আলোকিত আলোকিত কাল, যে অন্তর আলোকিতকারীও একটা বুঝাই। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে অন্তর এটি এমন একটি জিনিস যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে কল্প, যেটা আমাদের কল্পের অর্থ হচ্ছে যে পরিবর্তনশীল বস্তু, অর্থাৎ সেটা সবসময় পরিবর্তন হতে থাকে। এটা বোঝানোর জন্য এমন বোঝানো হয়েছে, যেমন আমরা যদি দেখি পাখির ছোট পালক বা কোনো তুলো, এটা যদি বিশেষ করে পাখির ছোট ছোট কিছু পালক আছে না, সেই পালকগুলো বাতাসে যখন উড়ে, তখন আপনারা খেয়াল করবেন যে এই হালকা যদি একটা ডান দিক থেকে একটা ধমকা হাওয়া আসে, তো সেটা আপনার বাম দিকে যায়, বাম দিক থেকে বাতাস আসলে ডান দিকে যায়, উপর থেকে নিচ থেকে আসলে উপরে যায়, উপর থেকে আসলে নিচে যায়, অর্থাৎ সবসময় একটু এদিক সেদিক করতে থাকে। তো কল্পটা হচ্ছে এরকম যে মানুষের অন্তরটা সবসময় পরিবর্তন হতে থাকে, ঘুরতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, হে কলবের পরিবর্তনকারী, আমার কলবকে দ্বীনের উপর স্থায়িত্ব দান করো, এই জন্য আমাদেরকে দোয়া করা উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই অন্তরটাকে পরিষ্কার রাখা উচিত। অনেক ব্যক্তি, অনেক সাধারণ, অনেক মানুষ এমন আছে যে দেখতে তো খুব সুন্দর সবকিছু ঠিক আছে কিন্তু অন্তরটা নাপাক।
এখানে এটাও যদি বলে দেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, যারা আরবি জানে না
জি
তো তারা বাংলার মধ্যে তো বলতে পারে
জি জি,
আরবি জানে না,
বাংলাতে আপনি দোয়া
করতে চাচ্ছেন
তবে হ্যাঁ তো ছোট আরবি দোয়া এটা আরবি শিখতে পারেন এবং বাংলাতেও করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে কলবটাকে ঠিক রাখা উচিত, যে অনেকে অনেক সময় সব কিছু জাহেরটা সুন্দর কিন্তু বাতিন এমন অবস্থা করে রেখেছে যে কলবটা নাপাক। অনেক ব্যক্তি এমন আছে যে নাপাক বললেও কিন্তু ভুল হবে না, সব সময় মানুষের সম্পর্কে খারাপ ধ্যান ধারণা এবং এমন অবস্থা আছে যে কি কাকে কীভাবে ঠেকানো যায়, কাকে কীভাবে কী করা যায়, এই চিন্তার মধ্যে সবসময় মশগুল থাকে। দেখুন এই চিন্তা যদি আমি না করে আমি আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে যদি আমার ধ্যানটা রাখি তাহলে আমার জন্য কল্যাণ এবং আখিরাতের জন্য কল্যাণ, আমার নিজের জন্য কল্যাণ দুনিয়া এবং আখিরাতে। কিন্তু কিছু মানুষ এমন আছে আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, তারা শুধু যে একদম বলেছেন না আল্লাহর ওলিদের প্রতি পর্যন্ত ওনারা খারাপ ধারণা পোষণ করেন। আচ্ছা আল্লাহর ওলিদের সাথে যদি কেউ ধারণা পোষণ করে রাখেন খারাপ ধারণা এবং তাদের ব্যাপারে নিষেধ করা হয়েছে, এরকম বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে এবং বিশেষ করে আল্লাহর ওলিদেরকে চেক করার বিষয়ে, যে বিষয়টি তো অনেক ব্যক্তি আছে যে সবাইকে চেক করতে চাই তো শেষ পর্যন্ত এমন অবস্থা যে
সব কিছু
জি জি সবসময় সব সাপ কিন্তু আমরা আমাদের পানির সাপ নাই, মানে আপনার বিষ ছাড়া সাপ না, কিছু কিছু সাপ এমন আছে যেগুলোর মধ্যে বিষ রয়েছে। তা আমরা যদি সব সাপকে সাধারণ সাপ মনে করে হাতে ধরতে চাই তাহলে ছবল খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই উচিত হচ্ছে আমাদের যে আমরা যেন মানুষের সম্পর্কে খারাপ ধারণা না করি, আল্লাহর ওলিদের সম্পর্কে খারাপ ধারণা না করি, তিনি আল্লাহর ওলি হোক বা নাই হোক আমার উদ্দেশ্য আমাদের ইয়া হচ্ছে তিনি যদি শরীয়তের উপর চলে থাকেন তাহলে তাকে মানা, তার সম্পর্কে ভালো ধারণা করা। কেননা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন যে মানুষ সম্পর্কে যেন আমরা ভালো ধারণা করি।
বাপু আমাদের যে বিষয় চলতেছে যে আমার গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই ওনার আল কাবাত অথবা লকব নিয়ে আমরা প্রথমেই এই বিষয়টা জানতে পারলাম। আসলে লকব যেটা হয় এটা হয় যে মানে এক ব্যক্তির মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে, মনে করেন কোনো একটা ওনার মাধ্যমে ঘটনা ঘটলো অথবা ওনার মাধ্যমে এমন কিছু হলো যেটা স্বাভাবিক অন্য ব্যক্তির ক্ষেত্রে তেমন পাওয়া যায় না। তো গৌসিয়তের বিষয়টা আমার গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে যেহেতু অনেক এটা দেখা গিয়েছে সেই জন্যে অর্থাৎ মানুষকে সাহায্য করার বিষয়, এই জন্য গৌস এই শব্দটা কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন কিতাবের মধ্যে বলেন, তখন সেই জামানায় বলেন, এভাবে আরও অনেক কিছু শব্দ। যেমন কি একটা লকব গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্য ওলামাগণ ব্যবহার করেছেন বিভিন্ন কিতাবের মধ্যে, যেটা জাঈমুল উলামা। জাঈমুল উলামা বলতে ওলামাদের সরদার, জাঈমুল উলামা বলতে ওলামাদের সরদার। এখন এই ওলামাদের সরদার এই বিষয়ে যদি বলি আসলে এটা বিশাল একটা টপিক, কারণ আমার গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছেন সেটা আল্লাহ তাআলা বেহতর জানেন। যিনি বললেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, তিনি ইলম অর্জন করতে করতে কুতুব হয়ে গেলেন। তো ওনাকে আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এসে ওনাকে আল্লাহু আকবার এমন ইলম দিয়েছেন আমার রাসূলের তুতু মুবারকের মাধ্যমে সাতবার দিয়েছেন, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনার ছয়বার দিয়েছেন। এখন যেখানে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, ইলমের যিনি কি শহর আর যিনি দরজা, ওনার দুইজনে এসেই ইলম প্রদান করেছেন, তাহলে ওনার মধ্যে কেমন ইলম হবে? আমরা কি এগুলা আমাদের বিবেকা কমে চিন্তা করতে পারবো? কখনো না। এতটুকু আমরা বুঝি আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা যখন একটি আয়াতের তাফসীর করছেন, আমরা এটা হয়তো সকলেই শুনেছি যে তার তাফসীরের কথা বলা হচ্ছে প্রায় 40টি তাফসীর করেছেন একটি আয়াতের, বিভিন্ন অনেক বয়ান তো রয়েছে, একটা বয়ান হচ্ছে এটা যে তিনি এক আয়াতে 40টি তাফসীর করেছেন। আর সেই জামানার অনেক বড় আলিম ইবনে জৌজির রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অনেক বড় আলিম ছিলেন, প্রায় 300টি কিতাব লিখেছেন তিনি, আরও বেশি হতে পারে, স্বাভাবিকভাবে 300টি ওনার কিতাব বলা হয়। তো এখন কথা হচ্ছে উনি বলছেন আমি এর মধ্যে মাত্র 11টি সম্পর্কে জানি, আরগুলো সম্পর্কে কি উনি জানেনই না? আমার গৌসে পাককে আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছেন, আল্লাহু আকবার। আচ্ছা শুধু তাই নয়, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তো উনি এভাবে ইলম দান করেছেন, বলা হচ্ছে ওনার কাছে ইলম অর্জন করার জন্য এত শেখ আসতেন, অনেক শেখ, ইলমের শেখ যারা ইলমে, এরা ইলমের মধ্যে কি অনেক বাহাদুর, এই জন্য ওনার একটা লকব হচ্ছে শেখ আল ইসলাম। তো এখন ইসলামের শেখ বলা হচ্ছে, কারণ কি উনি সেরকম ইসলামের মধ্যে সেরকম ইলমের ব্যক্তি ছিলেন, এরকম শেখ ছিলেন। আচ্ছা, শুধু তাই নয়, আমরা যদি জাইমুল ওলামার বিষয়ে অর্থাৎ আলিমের সরদার হওয়ার বিষয় আমরা যদি দেখি, ওনার একটা ঘটনা এভাবে এসেছে। আমার মোস্তফা রহমতুল্লাহ তাআলা যখন প্রসিদ্ধি চারিদিকে ছড়িয়ে গেল, তখন ছড়িয়ে গেল, তখন বলা হচ্ছে কিছু এক জায়গার প্রায় 100 জন ফকি এরা চিন্তা করলো যে ওনাকে তো একটু দেখতে হবে, উনি আসলে কীরকম। তো ওনারা 100 জনের প্রায় 100টি প্রশ্ন রেডি করলেন, আর এই প্রশ্নগুলো রেডি করে ওনাদের টার্গেট চলে যায় যেন গোসেফাক কোনো উত্তর দিতে না পারে। এখন আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলার দরবারে তারা যখন আসলেন, তারা এসে আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলাকে প্রশ্ন শুরু করলেন। আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলা আলাই মাথাকে চুকালেন, আর সেখানে যিনি ছিল আমার গোসেফাকের এক ভক্ত মুফাররাজ বিন নাবহান, তিনি বলেন যে আমি সেখানে ছিলাম, অর্থাৎ তিনি পড়ে গিয়েছিলেন, তিনি এটা জিজ্ঞাসা করেছিলেন আর কি। তো তিনি এই বিষয়ে যখন এটা জিজ্ঞাসা করেন, তখন এটা বলা হলো। তো এনারা গেল, এই 100 জন গিয়ে যখন জিজ্ঞাসা করলো, তো বলা হচ্ছে আমার গোসেফাক থেকে এমন একটা নূর রোশনি, নূরানি আলো বের হলো যে তারা সকলেই হঠাৎ ছটফট করতে লাগলো। এই 100 জন সবাই ছটফট করতে লাগলো, তারা কি প্রশ্ন করবে, ফিকার ইত্যাদি তারা সব কিছু ভুলে গেল। তারা যে কিছু প্রশ্ন করবে, এরা তাদের সব কিছু কি ভুলে গেল। আচ্ছা, এরপর আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলা মিম্বর শরীফে দাঁড়ালেন, তখন যাকে আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলা যাকে সিনার মধ্যে লাগালেন, এর মধ্যে তার ইলমটা ফিরে আসলো। মানে আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলার দয়ায় আবার তাদের মধ্যে ইলমটা ফিরে আসতেছে। আচ্ছা, ইলম যখন ফিরে পেল, তারপর তারা বললো যে আমার গোসেফাক রহমতুল্লাহ তাআলা তাদের প্রশ্নও বলে দিলেন, আর এমন জবাব দিলেন যেটা জিন্দগিতে তারা জবাব শুনেও নেই।
সুবহানাল্লাহ।
এবং সকলের প্রত্যেকজনের প্রশ্ন এবং প্রত্যেকজনের উত্তর এমন ভাবে দিলেন তারা সেটা কখনো আগে শুনেনি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা আবার ফিরে আসবো, আমাদের একটু প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নেব।
দর্শক আসুন, আমরা এই বিজ্ঞের নিচে কিছু বরকত অর্জন করার জন্য বসি। এখানে অবশ্যই জোতা খুলে যাওয়া উচিত, সম্পূর্ণ স্থান এখানে বরকতময়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তশরিফ এনেছেন, বিক্ষটিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছে, আমার সে আশার মনে পড়ে গেছে। নবী পাকের দিদার লাভ করেছে এই গাছটি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছে। এটা সেই স্থান যেখানে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহি সালাতু সালামও এসেছিলেন। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা এই বৃক্ষের ছায়া তলে এনেছেন। অবশ্যই আমরা আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে যখন এখানে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, কাল হাশরের ময়দানেও আমাদেরকে আরশের ছায়া দান করবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে আমাদেরকে স্থান করে দেবেন। এবং আমরা আল্লাহ তাআলার দয়ায় এটাও আশা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো ছায়া ছিল না, জি হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া জমিনে পড়েনি, আল্লাহ তাআলা আমাদেরও দয়া করুক যে আমাদের ছায়াও যেন জাহান্নামে না যায়। আজ আমরা বরকতময় বৃক্ষের ছায়াতলে বসে আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো অতিবাহিত করছি। আমরা এখন যে পবিত্র বৃক্ষের পাশে উপস্থিত হয়েছি, এটা একটি বরকতময় বৃক্ষ, যে বৃক্ষটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, শুধু দেখেনি বরং আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আমরা যে বৃক্ষটি দেখেছি, এই বৃক্ষের নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া, অর্থাৎ এই বৃক্ষের ছায়ার নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়েছেন, বসেছিলেন। এবং সাথে সাথে শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় হযরত ঈসা আলাইহিস সালাতু সালামও এই বৃক্ষের নিচে বসেছিলেন। তো দর্শক, এখানে আরেকটি ইন্টারেস্টিং কথা হচ্ছে, যতটুকু রেওয়ায়তের মধ্যে আছে যে যেই পাদ্রী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যেই বৃক্ষের নিচে বসতে, তো তিনি একটি কথা বলেছেন যে তখন পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো তিনি বলেছেন যে এই বৃক্ষের নিচে নবী ছাড়া আর কেউ কখনো বসেনি। তো ঈসা আলাইহিস সালাতু সালামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বসেছেন, তো ছায়া নিয়েছেন। তো তো এটা অনেক বড় একটি বরকতময় একটি গাছ, বরকতময় একটি বৃক্ষ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বৃক্ষের ছায়াতলে যাওয়ার তৌফিক দান করুক, এবং বিশেষ করে যে আমরা শুনেছি আব্দুল হাবিব ভাইয়ের কাছ থেকে, তিনি বলেছেন যে আল্লাহ তালা এই বৃক্ষের ছায়ার সৎকায় যেন কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তালার আশের ছায়ার নিচে ছায়া দান করেন। দর্শক, কেয়ামতের দিন এটি অনেক ভয়াবহ একটি দিন হবে এবং এখানে খুব খুব কাছেই সূর্যের, বলা হচ্ছে সোয়া মাইল উপরে সূর্য থাকবে এবং জমিন হবে তামার। সাধারণত আমরা এখনও এখন যদি কোনো যে আমরা রাস্তার মধ্যে যদি যাই এবং গ্রীষ্মকাল যদি হয়ে থাকে, খালি পা আমরা মেঝেতে অর্থাৎ রাস্তার মধ্যে মাটিতে রাখতে পারি না, এমন গরম উত্তপ্ত হয়। বিশেষ করে মরুভূমিতে যখন বালি হয়, বালিগুলো খুব উত্তপ্ত হয়, সেখানে পা রাখা যায় না। কিন্তু কেয়ামতের দিন হবে তামার জমিন, তো সেই দিন আল্লাহ তালার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কয়েক প্রকারের হাদিসে পাকে এক রেওয়াত আসছে, হাদিসে পাকে বলা হচ্ছে যে সাত প্রকারের মানুষ সেই ছায়ার নিচে ছায়া পাবে। তাদের মধ্যে কিছু ক্যাটাগরিও রয়েছে, আপনারা হয়তো মাদানী চ্যানেলে এমন একটি অনুষ্ঠানও দেখেছেন যে আল্লাহ তালার আরশের নিচে কারা কারা থাকবে। তাদের মধ্যে একটি এমন আছে যে যার সারমর্ম ওই ব্যক্তি যে ব্যক্তি তার যৌবনকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তালার আরশের ছায়া নিচে ছায়া পাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করে থাকে কিয়ামতের দিন, তারা আল্লাহ তালার আরশের ছায়া নিচে ছায়া পাবেন। আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক, আমাদের যৌবনকে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুক, বেশি পরিমাণে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। আমরা লেখকদের কাছ থেকে শুনবো যে লেখকদের
বাপু, আমার গৌস পাক, কুতুবে রব্বানী, গৌস সামদানী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরেকটি লকব হচ্ছে মহিউদ্দিন, অর্থাৎ দিনকে পুনরুজ্জীবিতকারী।
জি,
তো ইনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার নাম মহিউদ্দিন হবার কারণ।
জি,
আমার গৌসে পাককে জিজ্ঞেস করতেছি। গৌসে পাক আলী রহমা ইরশাদ করলেন যে আমি একবার আমার কোনো সফর থেকে প্রায় 511 হিজরিতে জুমার দিনে বাগদাদে খোলা পায়ে ফিরে আসছিলাম। তখন এক রুগ্ন ব্যক্তির পাশ দিয়ে, যার রং বিগড়ে গেছে, শরীর ক্ষীণ হয়ে গেছে, তো এমন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলাম। তখন সে আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদির, অর্থাৎ হে আব্দুল কাদির, আপনাকে সালাম। আমি তার সালামের জবাব দিলাম। সে বলল, আপনি আমার নিকটে আসুন। আমি তার নিকটে গেলাম। তখন সে আমাকে বলল, আপনি আমাকে বসিয়ে দিন। আমি তাকে বসিয়ে দিলাম। যখনই তাকে বসিয়ে দিলাম, তখনই তার দেহ সুস্থ হয়ে বাড়তে লাগলো, তার আকৃতি সুন্দর হয়ে গেল, আর তার গায়ের রং আগের চেয়ে পরিষ্কার হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ভয় পেয়ে গেলেন। তখন তিনি বলতে লাগলেন যে আপনি কি আমাকে চিনেন? তখন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, না, আপনাকে চিনি না। সে বলল, আমি হলো দীন ইসলাম।
আচ্ছা,
আমাকে আপনি যেমন দেখেছিলেন, আমি তেমনই দুরবস্থার শিকার হয়ে গিয়েছিলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে আপনার মাধ্যমে পুনরুজ্জীবিত করেছেন, আর আপনি হলেন মুহিউদ্দিন, অর্থাৎ দীনকে পুনরুজ্জীবিতকারী। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন তিনি এভাবে বললেন, আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে ওখানে বসিয়ে জামে মসজিদের দিকে চলে গেলেন। তো এক ব্যক্তির সাথে আমার গোসে পাকের সাক্ষাৎ হলো। তিনি গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্য জুতা আনলেন আর বলতে লাগলেন, হে আমার সরদার মুহিউদ্দিন।
আচ্ছা,
আমি যখন নামাজ সমাপ্ত করলাম, গোসে পাক যখন নামাজ সমাপ্ত করলেন, তখন লোকেরা ওনার দিকে ছুটে আসলো, ওনার হাতে চুমো খাচ্ছিল আর বলতে লাগলো, হে মুহিউদ্দিন, অর্থাৎ মুহিউদ্দিন বলে ডাকতে লাগলেন। কিন্তু এর পূর্বে আর কখনোই ওনাকে মুহিউদ্দিন হিসেবে ডাকা হয়নি। ওই যে ব্যক্তির সাথে ওনাকে পরিচয় হয়েছে, আল্লাহ পাক ওনাকে পরিচয় করে দিয়েছে, তো ওই দীন ইসলামের সাথে পরিচয় হওয়ার পর থেকেই ওনার লকব একটা হয়ে গিয়েছিল, মুহিউদ্দিন, দীনকে পুনরুজ্জীবিত করে। তা আমরাও জানি যে যুগে যুগে এরকম অনেক আল্লাহর ওলিরা, আব্দালরা আসেন এবং দীনকে, যেটা দীনের যে একটা সংস্কৃতি বিলুপ্ত হয়ে যায়, সে বিলুপ্ত সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করে আমাদের মাঝে দীন ইসলামকে ফুটিয়ে তুলে, ঠিক তেমনি আমরাও দেখি আলা হযরতের মতরাও দীন ইসলামের যেগুলো ছিল বিলুপ্ত প্রায়, সেগুলোকে আবার আমাদের মাঝে সংস্কার করে আমাদের কাছে এনে দিয়েছে। তো এরকম গোসুল আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি মুহিউদ্দিন, এই জন্য বলা হয় যে উনি দীনের পুনরুজ্জীবনকারী।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর করে লেখক ভাইয়ের কাছ থেকে শুনেছি। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে শেষ বাণী ওনার শুনবো ইনশাআল্লাহ। জি আফাদ,
আসলে বাপু গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আসলে অনেক উপাধি রয়েছে, আমরা মাত্র কিছু উপাধি আমরা এখানে পেশ করার চেষ্টা করেছি। তো আর যেগুলো উপাধি রয়েছে তার কিছু আমি শুধুমাত্র উপাধিগুলো শুনে দেওয়ার চেষ্টা করব। তো এছাড়াও অনেক উপাধি এমন রয়েছে যেগুলো প্রসিদ্ধ অর্থাৎ তেমন শোনা হয়নি, কারণ উপাধি বিষয়টা এরকমই যে যতটুকু জেনেছে সে ততটুকু লিখেছে,
যে
বিষয়টা কিন্তু এরকমই। তো কিছু উপাধি পেশ করার চেষ্টা করছি। তো এক তো গৌসুল আজম, এটা তো আমরা সকলেই জানি। এরপর মহিউদ্দিন, এটাও শুনেছি, পীরানে পীর দস্তগীর, কারণ সকল পীরের পীর। আচ্ছা, এরপর সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সুলতান বাদশাহ, এই কারণে এটা বলা হয়। বাজে আসহাব, বাজে আসহাব, এটার বিস্তারিত একটা আলোচনা রয়েছে। এটা পাখি, একটা পাখি রয়েছে যেটা পাখিদের জানোয়ার জন্তুদের মধ্যে, হ্যাঁ, যেটা জন্তুদের মধ্যে একেবারে অনেক শক্তিশালী।
আচ্ছা, পাখিদের মধ্যে,
জি। তো তদ্রু গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই সমস্ত ওয়ালিদের মধ্যে বিশাল এক ক্ষমতা, শক্তিশালী, আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, সেজন্য এরকম একটা উপাধিও ওনাকে বাজে আশাব বলা হয়। এরপর মাহবুবে সুবহানি, এটা আমরা শুনেছি। এরপর শেখুল শিউখ, যেটা বলেছিলাম, এভাবে শেখুল ইসলাম। আচ্ছা, এরপর জাইমুল উলামা, সরদারে আউলিয়া, কিন্দিলে লা মাখানি। আচ্ছা, সৈয়দুস সনাত, কুতুবে আওহাদ, ইমামুল আউলিয়া, আবু সালেহ, কুতুবে রব্বানি, মীর মহিউদ্দিন, এভাবে কিন্তু আরও অনেক রয়েছে। এখানে কিছু একসাথে করা হয়েছে, সেখান থেকে কিছু আমি পেশ করার চেষ্টা করেছি। এক কথায় আমাদের এটা মাইন্ডে রাখা উচিত, আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলে তিনি, আচ্ছা অনেকের একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, এটা হচ্ছে, এটা অনেকের মনে প্রশ্ন আসে যে এনারা গোসে পাকের সামনে এত কিছু বয়ান করতেছে, এগুলো কি কোরআন হাদিসে আছে? এটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একটা জিনিস দেখেন, আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই কোরআন নাজিল হওয়ার আগে আসেননি, বরং আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, প্রায় কি 400 বছর পরে এসেছেন। তো তখনকার কথা কোরআনে পাকে কোত্থেকে থাকবে? তবে হ্যাঁ, এটা তো রয়েছে যে আল্লাহর ওলিগণের এরকম ক্ষমতা থাকতে পারে, সেরকম অনেক ওলি আল্লাহর ক্ষমতা কোরআনে পাকে বর্ণিত রয়েছে, যেগুলো আমরা অনেক সময় বয়ান করে থাকি। সুলাইমান আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়াজির, চোখের পলকের মাধ্যমে আপনার বিলকিসের সিংহাসন এনে দিয়েছিল না? তো তিনি তো বলেছিলেন
যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কয়েকটি পাখিকে জবে করে এগুলোর মাংসগুলোকে একসাথে করে এগুলো কয়েকটি পাহাড়ের মধ্যে রাখলেন, এবং যখন দান দিলেন
আমরা অনেকে মানে এটা প্রশ্ন আসে, হ্যাঁ, আল্লাহ তাআলা কোন বান্দাকে এরকম ক্ষমতা দিতে পারে যে মৃতকে জীবিত করবে?
কোরআনে পাকে আছে,
এটাও রয়েছে, মাটি দিয়ে পাখি তৈরি করে সেটাতে আল্লাহ তাআলার হুকুমে ফু দিলেন, সেটাতে জীবিত হয়ে
গেছে।
কথা হচ্ছে আল্লাহ তাআলা চাইলে যে কোনো বান্দাকে আল্লাহ তাআলা দিতে পারে, এটা তো কোরআনে পাকে রয়েছে। তো সুতরাং আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলার সামনে আমরা যা কিছু শুনছি এগুলো আমরা এমনি বলছি না, এগুলো ঘটেছে এবং প্রসিদ্ধ কিতাবের মধ্যে এগুলো বর্ণিত রয়েছে,
মাশাআল্লাহ,
এই কারণে আমরা এগুলো বলছি।
মাশাআল্লাহ। দর্শক, এখানে আরেকটি বিষয় একদম শেষ পর্যায়ে বলছি যে অনেকের মনে হয়তো অসহাস আসতে পারে যে আমরা অনেকে বলে থাকি যে এটা তো কোরআনে পাকে আছে, এটা তো কোরআনে পাকে নেই। তো বিষয় হচ্ছে যে কোরআনে পাকে যদি না থাকে সেটা মিথ্যা হবে তেমন নয়, কোরআনে পাকে সব কিছু আছে, তবে আমরা বের করতে জানি না, আমরা বুঝতে যাই না। যেমন মনে করুন আমি আমার বাবার সন্তান, এটা তো কোরআনে পাকে নেই, তাহলে কি এটা কি মিথ্যা? আমি যে আমার বাবার সন্তান নই, বাবার সন্তান সেটা কি মিথ্যা? অবশ্যই মিথ্যা নয়, আমি আমার বাবার সন্তান, কিন্তু সেটা কোরআনে পাকে নেই। তবে কোরআনে পাকে আছে যে মানুষ থেকে মানুষের জন্ম হয়, সেভাবে সেই উসুল, অর্থাৎ এটাকে কি বলে যারা অ্যালজেব্রা করেছেন তাদের সূত্রটা আপনারা হয়তো জানেন, সূত্রের মধ্যে যদি কোনো একটা অঙ্ক পড়ে তাহলে সেই সূত্র মিলিয়ে আপনি অঙ্কটা করবেন। এখানে বিষয়টা হচ্ছে এরকম, কোরআনে পাকে সূত্র দেওয়া হয়েছে, একটা উসুল দেওয়া হয়েছে, একটা পলিসি দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি নিয়ে সেটার উপর যারা ওলামায়ে কেরাম তেহকি করে যে জিনিসটা বের করে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন, একটা কথা হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো আমাদের উচিত নয় যে তর্ক করা। ইসলাম তর্ক,
অন্যান্য নবীগণের উম্মত যা এত পাওয়ারফুল হলে, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, ওনার উম্মতকে আল্লাহ তাআলা কেমন দিতে পারে,
কেমন দিতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, আগামীকাল একই সময়ে নতুন মুবাল্লিগদের নিয়ে আপনার সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
জিলানি জিলানি গোসে পাক জিলানি জিলানি জিলানি।